শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা 11টা, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
কেরলে শুক্রবারের সাপ্তাহিক প্রার্থনা সভার পরিচালনা করলেন এক মুসলিম মহিলা। ভারতে এমন ঘটনা ঘটল এই প্রথম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্টেট ইউনিয়নের ভাষণ নিয়ে একটি বিশ্লেষণ।
ট্রাম্প, যে সকল লোক ট্রাম্পকে সাপোর্ট করে তাদের সাপোর্ট প্রায় ঠিকই থাকবে অথবা অল্প একটু কমতে পারে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শাহাদত হোসেন সবুজ। রবিবার আফগানিস্তানের জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। কাবুলে সরকারি ভবনের বাইরে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স দিয়ে ভয়াবহ হামলা চালানোর একদিন পরে শোকে স্তব্ধ আফগান জনগণ নিহতদের স্মরণ করছে। আফগান কর্মকর্তারা বলেছে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 103 দাঁড়িয়েছে। এছাড়াও 200 বেশি মানুষ মারাত্মক আহত হয়েছে। তালেবান এই ঘটনার দায় দায়িত্ব স্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমেদ বাকাম কাবুলে এক সংবাদ সম্মেলনে সর্বশেষ ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশের সময় বলেন নিহতদের মধ্যে অনেক পুলিশ সদস্য ছিল, তবে তিনি সঠিক কোন পরিসংখ্যা দেননি। আহতদের মধ্যে 30 জন পুলিশ সদস্য থাকার কথা জানিয়েছেন। আফগান গোয়েন্দা সংস্থার প্রধান মাসুম স্ট্যানকে জাইশ জানান, শনিবারের বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্স নাভালিনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। মস্কোতে র্যালি থেকে তাকে আটক করা হয়। নাভালিন এক টুইট বার্তায় বলেছেন, আমাকে আটক করা হয়েছে। তিনি তার সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। রবিবার দিনের শুরুতে পুলিশ তার কার্যালয়ে আচমকা হানা দেয়। সরাসরি এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেখান থেকে তার কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় নেতা আলেক্স নাভালিন বলেছেন আসন্ন মার্চ মাসের নির্বাচন বয়কট করতে হবে। তার ডাকে রবিবার কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারা সামনের নির্বাচনকে সাজানো বলে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে, এতে খুব সহজেই রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জয় পাবেন। ওই নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন নাভালিন, কিন্তু সরকার ও নির্বাচন কমিশন তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার পর তিনি নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভের ডাক দেন। টেলিভিশনের এক সাক্ষাৎকারে ন্যাশনাল বর্ডার প্যাট্রোল কাউন্সিলের প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সর্বশেষ অভিবাসন আইনের সংস্কারের প্রতি যে সমর্থন ব্যক্ত করেছেন তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় সীমান্ত প্যাট্রোল কাউন্সিলের ব্র্যান্ডন জুড, আপনাকে ধন্যবাদ জোরালো সমর্থন দেবার জন্য। দেয়াল তৈরি করা আমাদের জন্য অতি জরুরি। সীমান্তে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনই সেখানে আটক ও ছেড়ে দেওয়ার খেলা বন্ধ করা উচিত। কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ব্র্যান্ড জুট 18,000 সীমান্ত রক্ষী কর্মীদের প্রতিনিধিত্ব করেন। জুট ব্যাখ্যা করেন কেন তিনি মেক্সিকান সীমান্ত বরাবর প্রাচীর নির্মাণের তহবিলের প্রতি ট্রাম্পের সমর্থন পরিকল্পনা সমর্থন করছেন। ওই সীমান্ত দেয়াল নির্মাণে $2,500,000,000 প্রয়োজন হবে। জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত এক সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিহত হয়েছেন। পাকিস্তানি ওই শান্তিরক্ষী কঙ্গোতে কাজ করছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেন, দক্ষিণ কিভু প্রদেশের বারাকা থেকে 96 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লুলিম্বা এলাকার কাছে সশস্ত্র একটি দল আক্রমণে এক শান্তিরক্ষী নিহত, অন্যজন আহত হয়। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সশস্ত্র দলগুলোকে শান্তিপূর্ণভাবে তাদের অভিযোগগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন। স্পেনের উচ্চ আদালত সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজেমেনের প্রেসিডেন্ট প্রার্থিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সাংবিধানিক আদালত বলেছে দেশের বাইরে অবস্থান করা আঞ্চলিক সংসদের নেতৃত্ব তিনি দিতে পারেন না। গত বছর অক্টোবর মাসে কাতালানের স্বাধীনতা ঘোষণার পর রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহ করার অভিযোগ আনা হয় তার প্রতি। এরপর থেকেই পুজেমন ব্রাসেলসে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার আঞ্চলিক সংসদে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেখানে তিনিই একমাত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, পলাতক অবস্থায় পুজেমন কাতালোনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিতে পারেন না কোনোভাবেই। বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোদো উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এদিকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টটি শুনুন।
ক্যাম্প পরিদর্শনের সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তার দেশ রোহিঙ্গাদের যথাযথ সহযোগিতা করে যাবে এবং সবসময় তাদের পাশে থাকবে। তিনি সেখানে ইন্দোনেশিয়া সরকারের পরিচালিত ফিল্ড হাসপাতাল, শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের খেলনা সামগ্রী উপহার দেন। এদিকে সকালে প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন, যখন তিনি রোহিঙ্গা ইস্যুর দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াবলীও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বৈঠকের পর দুদেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্যিক সুবিধা সংক্রান্ত একটি চুক্তি এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, মৎস্য আহরণ, এলপিজি আমদানি এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন, এবার তাদের পড়তে হবে বেদ, পুরাণ, তর্কশাস্ত্র, এমনটাই জানিয়ে দিয়েছেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জামিদা হলেন কেরালের কোরআন সুন্নাত সোসাইটির সাধারণ সম্পাদিকা। এই সংগঠনের মত হল কেবল কোরআনই মুসলিমদের কাছে বিবেচ্য হওয়া উচিত, হাদিস বড় ব্যাপার নয়। শুক্রবারের এই নামাজে উপস্থিত ছিলেন মহিলাদের পাশাপাশি পুরুষেরাও। জামিদার দুঃসাহসে রক্ষণশীল মুসলিমরা অসন্তুষ্ট। সুন্নি যুবজন সংগ্রাম বলছে, কোনো মহিলা কেবলমাত্র অন্য মহিলাদেরই নামাজ পড়াতে পারেন, নারী পুরুষ একত্র মেলামেশা ইসলামে নিষিদ্ধ। ইসলাম বিরোধী শক্তিরাই এই সংগঠনের মতে এই সব কাণ্ডে উৎসাহ যোগাচ্ছে। একেবারে দেশের সাধারণতন্ত্র দিবসে এই দুঃসাহসিক কাজ মুসলিম সমাজে কতটা ঢেউ তোলে, এবার সেটাই লক্ষ্য করবার। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের সাধারণতন্ত্র দিবসে একটি ব্যতিক্রমী ঘটনা নিয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এআইসিটিই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেদ পুরাণ ছাড়াও সিলেবাসে যোগ হচ্ছে পরিবেশবিদ্যা, সংবিধান, ভারতীয় দর্শন, ভাষাবিদ্যার মতো বিষয়। সব বিষয়গুলি হবে বাধ্যতামূলক। এআইসিটিই তাদের সিলেবাসে সম্প্রতি বেশ খানিকটা বদল এনেছে, সেখানেই ওই সব নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পাঠ্যক্রমে থিওরি কিছুটা কমিয়ে প্র্যাকটিক্যাল বাড়ানো হবে। প্রসঙ্গত বলা যেতে পারে, প্রতি বছর দেশের 3000 ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 7 লাখ ইঞ্জিনিয়ার পাশ করে বের হন, এদের অর্ধেক কাজ পান। 2015-16 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী দেশের মাত্র 3,34,000 ইঞ্জিনিয়ার ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। ওই বিপুল সংখ্যার পড়ুয়াদের জন্য সিলেবাস আরও চ্যালেঞ্জিং হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দুঃখিত, আপনারা যে রিপোর্টটি শুনছিলেন সেটি ছিল কলকাতা থেকে পরমাশিস ঘোষের রায়ের রিপোর্ট। ভারতে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন তাদেরকে বেদ, পুরাণ এবং তর্কশাস্ত্র এসব নিয়ে পড়তে হচ্ছে, সে নিয়ে রিপোর্টটি আপনারা শুনছিলেন। বিশ্ব সংবাদ এখানে শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের বিশ্লেষণ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
গত আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং নির্যাতন শুরু করলে এ পর্যন্ত প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ এবং মিয়ানমার সম্প্রতি একটি চুক্তি করেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহ এবং সর্বোপরি রোহিঙ্গা শরণার্থীরা বলছে, রাখাইনে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শরণার্থীদের এ মুহূর্তে দেশে ফেরাটা বাঞ্ছনীয় হবে না। তারা চাচ্ছেন রোহিঙ্গাদের ফেরার আগে তাদের মৌলিক সমস্যাগুলোর মধ্যে নাগরিকত্ব এবং নিজস্ব জমি বসতভিটা ফেরত পাওয়ার মতো বিষয়গুলোর সমাধান। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশেষ করে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর সেখানে যাতে তাদের পুনর্বাসন এবং ত্রাণের বিষয়টি আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বিঘ্নে দেখভাল করতে পারে তার নিশ্চয়তা চাচ্ছে। বাংলাদেশ বলেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে সম্মানজনক এবং টেকসই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বর্তমানে যে জটিলতা দেখা দিয়েছে সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি বলেন,
শরণার্থী যারা এসেছেন তাদের ফেরত যাওয়ার ব্যাপারে তো ইতিমধ্যেই ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের জন্য যে ব্যবস্থা সেটা দুই পক্ষ গত সপ্তাহেই মিয়ানমারে স্বাক্ষর করেছে। এখন কিন্তু সে অনুযায়ী সে প্রথম দিককার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এই মাসের 23 তারিখ নাগাদ রোহিঙ্গারা মিয়ানমারে ফেরবার কথা, কিন্তু এখনো পর্যন্ত যে পারিপার্শ্বিক অবস্থা তাতে মনে হয় না যে তারা এই সবের মধ্যে যেতে পেরেছেন বা পারবেন। তার কয়েকটা কারণ, একটা হচ্ছে যে মিয়ানমারের দিকে এই রোহিঙ্গারা প্রত্যাবর্ষণের পর তারা যেভাবে তাদের নিজের জায়গায় ফেরত যাওয়া বা সাময়িকভাবে তাদের রেখে তাদের যাওয়ার জন্য সুযোগ তৈরি করা, সে কাজটাও কিন্তু মিয়ানমারের দিক থেকে হয়নি। এবং এটা হয়নি বলে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা এমনকি জাতিসংঘ এই বিষয়টা তুলেছে। এবং গত সপ্তাহে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম এবং যারা সাহায্য সংস্থা তারা কিন্তু প্রশ্ন তুলেছে। এবং এমনটাও বলা হচ্ছে যে এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা সেটাও ভেবে দেখা। এর মধ্যে আরো যে সমস্যাটা নতুন মাত্রা যোগ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গারা নিজেরাই যেহেতু মিয়ানমারে এখনো পর্যন্ত তো তাদের যাওয়ার জন্য কোনো পরিকাঠামো হয়নি, তাদের অধিকার সম্পর্কে মিয়ানমারের দিক থেকে সুনিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না, তাদের নিরাপত্তার ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই সুনির্দিষ্ট নাই, সেই কারণে তাদের মধ্যেও কিন্তু সাম্প্রতিক কয়েকদিনে আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের অনিচ্ছা প্রকাশ্যেই তারা সেটা বলছে। এবং আমার মনে হয় যে এই বিষয়টাও একেবারে ফেলে দেওয়ার মতো না। তার কারণ হলো যে বাংলাদেশ এবং মিয়ানমার যে চুক্তি করুক সেটা বাস্তবায়নের জন্য কিন্তু এই রোহিঙ্গা উদ্বাস্তুদের ইতিবাচক মনোভাব প্রয়োজন, এবং তাদের যাওয়া এবং নিরাপদ বোধ করা, তাদের অধিকার সংরক্ষণ এবং টেকসই ভাবে ওখানে মিয়ানমারে গিয়ে তাদের জীবনযাত্রায় ফেরত যাওয়া, এই বিষয়গুলো সম্পর্কে যদি তাদের মধ্যে আস্থার ভাবটা না তৈরি হয় তাহলে আমার ধারণা যে এই প্রক্রিয়াটা থমকে যাবার একটা আশঙ্কা আছে। এবং গত কদিনে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করলাম যে একদিকে মিয়ানমারের যারা রোহিঙ্গা শরণার্থী তারা যেমন যেতে চাচ্ছেন না, অন্যদিকে কিন্তু আন্তর্জাতিক ভাবে এবং যে মিয়ানমার সরকারের দিক থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি যে ওখানে পরিকাঠামো, নিরাপত্তা, অধিকার এই বিষয়গুলো সম্পর্কে তারা যথেষ্ট যত্নশীল। এবং সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমারের সরকার দুই দিক থেকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে হয়তো এই মুহূর্তে আমার মনে হয় যে এই বিষয়টা খুব ইতিবাচক ভাবে সামনের দিকে এগিয়ে যাবে এমনটা মনে করার মতো খুব বেশি একটা কারণ এখনো দৃশ্যমান হচ্ছে না।
প্রত্যাবাসন সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশের করণীয় সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,
আমার যেটা মনে হয় সেটা হলো যে বাংলাদেশ এবং মিয়ানমার সরকার অর্থাৎ বাংলাদেশের সরকারের দিক থেকে আরেকটু জোরালো পদক্ষেপ নেওয়া দরকার এবং মিয়ানমার সেই উপলব্ধিতে আসা দরকার বা তাদেরকে বাধ্য করা দরকার যে তারা যা চায় বা যেভাবে চায় সেভাবেই যে সমস্যাটা সমাধান হবে তা কিন্তু নয়। কারণ এখানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সাথে জড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এর মধ্যে জড়িয়ে পড়েছে, তো কাজেই মিয়ানমার এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে বা চাপিয়ে দেবে এটা কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জন্য আরেক বাংলাদেশের দিক থেকে আরেকটু সফল কূটনীতির প্রয়োজন হবে। এছাড়াও আমার ধারণা যে এই সফলতার আরেকটা দিক হতে পারে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের বাংলাদেশ যে ইতিবাচক সমর্থন এত গত কয়েক মাস ধরে দিয়েছে সেটাকে আরেকটু জোরালো করা, এবং সেটাকে জোরালো করার জন্য আমি মনে করি শুধুমাত্র বক্তৃতা বিবৃতির চাইতে বাংলাদেশের দিক থেকে আরেকটু উঁচু রাজনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া যায় কিনা এটাও ভেবে দেখা যেতে পারে। কারণ সমস্যাটা যেরকম জটিলতার মধ্যে আটকে আসবে এটা সুরাহা না হলে আগামী দিনে কিন্তু শুধু বাংলাদেশ রোহিঙ্গাদের নিয়ে সমস্যা না, বাংলাদেশ মিয়ানমার এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়েও খানিকটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাটা অনেকেই প্রকাশ করছেন। কাজে সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশ সরকার মানবিক বিচারে যেটুকু উদ্যোগ নিয়েছেন সেটা সারা পৃথিবীতে নন্দিত হয়েছে, কিন্তু এখন বিষয়টা সমাধানের জন্য আমি মনে করি একই ধরনের বা আরেকটু জোরালো উদ্যোগ যদি সম্ভব হয় সেটা নেওয়ার সুযোগ থাকলে সেটাও নেওয়া উচিত।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সম্প্রতি ঢাকায় পশ্চিমা দেশসমূহের রাষ্ট্রদূতদেরকে রোহিঙ্গাদের বিষয়ে ব্রিফ করেছেন। সেখানে রাষ্ট্রদূতরা রোহিঙ্গাদের প্রত্যাবাসন যাতে স্বেচ্ছাপ্রণোদিত এবং সম্মানজনক হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রবিবার উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে দুদিনের সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি আজ রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারপর তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। তিনি বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে আলাপ করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য চিকিৎসার খোঁজখবর নেন ও রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শোনেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন।
Indonesia appreciates the effort of the government Bangladesh in addressing this refugee issue. Since the beginning, Indonesia has been in close coordination with the government of Bangladesh.
এ সময় তিনি রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
The government will also soon provide health facilities, namely with hospital, additional shelter, education center and trauma healing, 3 ambulances for mobile medical service, solar panel and water purifier. As a country that uphold the values of humanity, we must continue to nurture this form of solidarity.
Nasrin Huda Bithi, Voice of America, Dhaka.
শুনছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথির রিপোর্ট। এবার অন্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার সম্ভাব্য রায় নিয়ে আবারও উত্তপ্ত হতে চলেছে বাংলাদেশের রাজনীতি। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান জানিয়েছেন বিস্তারিত।
সরকার বলছে আদালত স্বাধীন, রায় নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। বিরোধী বিএনপি বলছে রায় আগেই লেখা হয়ে গেছে, খালেদাকে ছাড়া ভোটে যাবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দিচ্ছেন দলটির নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা আদালত অবমাননা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারি দলের মন্ত্রী এমপিরা রায় ঘোষণার আগে প্রতিদিনই বলছেন খালেদাকে জেলে যেতে হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন খালেদা আপিলের সুযোগ পাবেন, তবে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। খালেদা তার দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন। 8ই ফেব্রুয়ারি সম্ভাব্য রায় নিয়ে পাল্টাপাল্টি সম্পর্কে নিউজ সম্পাদক নুরুল কবিরের মূল্যায়ন ভিন্ন। তার মতে এটা দুদলের রাজনীতির দৈন্যতা।
পত্রপত্রিকা রাজনীতিকদের দৈনন্দিন নানান বিপ্রতিমুখী বিবৃতি এসব দেখলে মনে হয় যেন বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের মূল সমস্যা হচ্ছে আগামী 8 তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে একটা রায় হবে সেই রায়টাই বুঝছি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। এইটা মূলত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একটা বিপদ দৈন্যেরই বহিঃপ্রকাশ। প্রশ্নটা হচ্ছে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার সময়কালের কিছু অভিযোগ নিয়ে একটা দুর্নীতির মামলা হয়েছে যে এবং এই মামলাটা হয়েছিল যখন এইখানে একটা মিলিটারি ড্রিভেন গভর্নমেন্ট ছিল তারা করেছিল, একই সঙ্গে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মিলিটারি ড্রিভেন গভর্নমেন্ট চলে যাওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেখা গেল তাদের মামলাগুলি তারা প্রত্যাহার করেছেন এবং অপোজিশনে যারা আছেন তাদের মামলাগুলি চলছে। পরিষ্কারভাবে বোঝা যায় যে এই যেখানে অবশ্যই দুর্নীতির মনে করি আমি মনে করি বিচার হওয়া উচিত, কিন্তু এই দুর্নীতির বিচারটা যথাসাধ্য সমাজ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দুর্নীতি দূর করার জন্য তার চাইতে বেশি রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষকে রাজনৈতিকভাবে পরাভূত করে নিন্দিত করে ক্ষমতাসীনদের দিক থেকে রাজনৈতিক সুবিধা নেবার একটা প্রক্রিয়া হিসেবে হাজির হয়েছে।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রনক জাহান শনিবার এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশ দ্রুত একদলীয় শাসনের দিকে দাবিত হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের যৌথ অধিবেশনে মঙ্গলবার প্রথমবারের মতো স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা তো বটেই, বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ভাষণ গুরুত্ব দিয়ে শোনেন। ওই ভাষণে থাকে গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ সব বিষয় সম্পর্কে নানা তথ্য ও ভবিষ্যৎবাণী। ভয়েস অফ আমেরিকার জাতীয় সংবাদদাতা জিম মেলনের তথ্য থেকে এবং নিউইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসারে প্রেসিডেন্ট প্রতি বছর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। গত বছর দায়িত্ব নেবার কয়েক সপ্তাহ পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন, কিন্তু সেই ভাষণ স্টেট অফ ইউনিয়ন ভাষণ ছিল না। গত বছরের ওই বক্তৃতায় তিনি যেমনটি বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
মিস্টার স্পিকার, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস,
আই এম হিয়ার টুনাইট টু ডেলিভার আ মেসেজ অফ ইউনিটি এন্ড স্ট্রেংথ, and it is a message deeply delivered from my heart.
ঐক্য এবং শান্তির কথা বলেছেন তিনি। বলেছেন, আজ রাতে আমি এখানে একটি বার্তা দিতে এসেছি, সেটি হচ্ছে ঐক্য এবং শক্তি, এবং এই বার্তা আমার অন্তর থেকেই দিতে চাই। ঐক্য এবং শক্তির যে বার্তা এক বছর আগে তিনি দিয়েছিলেন তার কতটা কাজে লেগেছে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বছরের কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষক মহলের আলোচনা সমালোচনায় তার কিছুটা পরিষ্কার হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের নেওয়া সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে, যদিও কর সংস্কার আইনের সফলতা প্রথম বছরের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ আশাবাদী করে তোলে। তাঁর প্রথাবিরোধী কাজকর্ম এবং তার সমালোচনা তো ছিলই। প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তার সূচকেও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বছরটি ততটা ভালো ছিল না। 2018 সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং পররাষ্ট্র বিষয় সম্পর্কে কি কি থাকতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অফ ইউনিয়নের ভাষণের প্রধান অংশ বা হাইলাইট, তা নিয়ে চলছে নানা পর্যায়ের নানা আলোচনা। মঙ্গলবারের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করবার ওপর মূল জোর দেবেন এমনটি ধারণা করছেন সকলেই। বিভিন্ন সময় প্রেসিডেন্টের বক্তব্যেও এ বিষয়টি উঠে এসেছে। যেমন তার এক বক্তব্যে তিনি বলেন,
And I will say our country is doing really well. Our economy is perhaps the best it's ever been. You look at the job numbers, you look at the companies pouring back into our country, you look at the stock market at an all-time high.
বলছিলেন, আমি বলবো যে আমাদের দেশ তো ভালোই চলছে। আমাদের অর্থনীতির এখনকার অবস্থা আমি মনে করি সর্বকালের সবচেয়ে ভালো অবস্থা। চাকুরির সংস্থানের হারের দিকে তাকান, খুব ভালো অবস্থা। বিদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে, সে অবস্থাও ভালো। স্টক মার্কেটের দিকে তাকান, খুব চাঙ্গা এবং শেয়ার বাজারও ভালো। অর্থনীতির খুব ভালো সময় যাচ্ছে এটি ঠিক, কিন্তু আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহণযোগ্যতার মাপকাঠি বা জনপ্রিয়তার সূচক বাড়ছে না। ডেমোক্রেটরা অভিযোগ করছেন তিনি নিজেই নিশ্চিত নন যে কোন কোন বিষয় অগ্রাধিকার দেয়া দরকার, কোনটি দেয়া দরকার না। সিনেটর চাক সুমার যেমনটি বলেন,
Our Republican leaders don't want to go ahead on their own. They're afraid of President Trump. They want to know what he'll do, but he doesn't tell them to do anything, and he usually tells them, "You do it yourselves." We get paralysis. Mr.
Speaker. চাক সুমার বলেন, আমাদের রিপাবলিকান নেতারা তাদের নিজের মত নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে চান না। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান, তারা জানতে চান প্রেসিডেন্ট কি করতে চান, তারপর কথা বলেন। কিন্তু প্রেসিডেন্ট নিজে তাদেরকে কিছু করতে বলেন না, তিনি তাদেরকে বলেন আপনারা আপনাদের মতো কাজ করুন। এতে করে আমরা স্থবির হয়ে পড়ছি। এই স্টেট অব ভাষণ হচ্ছে প্রেসিডেন্টের জনপ্রিয়তার হার বাড়ানোর একটি সুযোগ, বললেন লিডারশিপ ইনস্টিটিউটের রিপাবলিকান পন্থী বুদ্ধিজীবী মর্টন ব্ল্যাকওয়েল। তিনি বলেন,
I'm confident things are going to turn around in terms of the poll with respect to the Republican versus Democrats. I think the president's popularity is going to go up.
আমার বিশ্বাস অবস্থার পরিবর্তন ঘটবে, জনমত জরিপের ফলাফল ঘুরে যাবে। আমি মনে করি প্রেসিডেন্টের জনপ্রিয়তা বেড়েই চলছে। ডেমোক্রেট পন্থী বুদ্ধিজীবী জিম কেসলার থার্ড ওয়েতে কাজ করেন, তিনি বললেন এই স্টেট অফ ইউনিয়ন ভাষণ মানুষকে কিছুটা বোঝার সুযোগ দেয়।
These speeches give you a bit of time to get, you know, reintroduce yourself to voters. A lot of voters have made up their mind about him though.
বলছিলেন এই স্টেট অফ ইউনিয়ন ভাষণ মানুষকে কিছুটা বোঝার সময় দেয়, সুযোগ দেয় প্রেসিডেন্টের ভবিষ্যৎ সম্পর্কে। ভোটাররা প্রেসিডেন্ট সম্পর্কে নতুন করে ধারণা পান, অনেক ভোটার নতুন করে সিদ্ধান্তও নেন। এবার ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বড় একটি অংশ জুড়ে থাকবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে 2016 সালে রাশিয়ার হস্তক্ষেপ এবং রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রচারণা দলের সম্পর্ক। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ওই রাশিয়া বিষয়ক তদন্তের স্পেশাল কাউন্সেলর রবার্ট মিউলারকে বরখাস্ত করবার চেষ্টা করেছিলেন বলে যে কথা শোনা যাচ্ছে তাও এবার ভাষণে থাকতে পারে। আর ওই সময় হোয়াইট হাউস কাউন্সেল পদত্যাগের হুমকি দিয়েছিলেন বলে মিউলারকে তখন পদত্যাগ করা হয়নি, এ বিষয়টিও হয়তো আসতে পারে। ওই তদন্ত কাজের ফল বা অগ্রগতি এবারকার কংগ্রেশনাল নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অনেকে মত পোষণ করেন। ব্রুকিংস ইনস্টিটিউশনের জন হিউডাক যেমনটি বলেন,
The Mueller investigation is a cloud that hangs over this administration's head continuously, and it will also be something that becomes a lens through which 2018 voters judge the Republican Party.
তিনি বলছিলেন মিউলার এবং রাশিয়া বিষয়ক তদন্ত একটি জটিল বিষয়, অনেকটা মেঘের মতো ঢেকে রয়েছে ট্রাম্প প্রশাসনকে। 2018 সালে এটি লেন্সের মতো কাজ করবে এবং এই প্রশাসনের জন্য ভোটারদেরকে রিপাবলিকান দল বিচার করার একটা সুযোগ দেবে ওই লেন্স। অর্থনীতির পাশাপাশি বাণিজ্য এবং অভিবাসন এবং পররাষ্ট্রনীতি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলবেন। অনেকের ধারণা মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অফ ইউনিয়ন ভাষণের অনেক অংশ জুড়েই থাকবে উত্তর কোরিয়া, ইরান, আফগানিস্তান প্রসঙ্গ এবং জঙ্গিবাদ দমন, কি করা যায় সে নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অফ ইউনিয়ন ভাষণ কেমন হবে, কি কি বিষয় থাকবে, বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের কথা বা অন্যান্য বিষয় কতটা থাকবে, তা নিয়ে আমরা কথা বলছি এখন সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর সারোয়ার জাহাঙ্গীরের সঙ্গে। ডক্টর সারোয়ার জাহাঙ্গীর, স্বাগত জানাচ্ছি আজকে আপনার কিছু মন্তব্য শোনার জন্য ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। প্রেসিডেন্ট ট্রাম্প অফিসিয়ালি প্রথমবার তার স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিচ্ছেন এই মঙ্গলবার পরশুদিন। তো এই ভাষণে আমাদের ধারণা, অনেক বিশ্লেষক বলছেন যে মূলত তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ফরেন পলিসি নিয়ে কথা বলবেন। আপনার কি ধারণা এই অভিবাসী বা অন্যান্য বিষয় কতটা আসতে পারে ট্রাম্পের ভাষণে?
এটা হচ্ছে তা, এটা যদিও প্রথমবারই তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পরে তার ইউনিয়ন এড্রেস হবে, তবে এটা হচ্ছে তার দ্বিতীয় ইউনিয়ন এড্রেস।
হ্যাঁ, কারণ গত বছর তিনি মাত্র দায়িত্ব নেবার বোধহয় এক দুই সপ্তাহ পরেই এই ভাষণ দিয়েছিলেন, যার কারণে অফিসিয়ালি উল্লেখ করেননি যে এটা স্টেট অফ ইউনিয়ন ভাষণ। তো সেই হিসাবে এইবারই প্রথম স্টেট ইউনিয়ন ভাষণ অফিসিয়ালি হচ্ছে।
সেটাই হচ্ছে বিষয়টি। এবার যে কথাগুলো প্রেসিডেন্ট বলতে চাইবে যে এই গত এক বছরে কি কি সাফল্যজনক কাজ তিনি করেছেন, আরেকটি হচ্ছে যে ভবিষ্যতে কি করতে যাচ্ছেন।
আমেরিকা ফার্স্ট নীতিমালা নিয়ে নিশ্চয়ই তিনি গুরুত্ব দিয়ে কথা বলবেন।
মানে ঘটনাটা সেটাই হবে আমেরিকা ফার্স্ট কবে, তবে এই কথাগুলো, এটা হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটা কিভাবে এক্সপ্লেইন করবে বা কিভাবে ইট উইল বি এক্সপ্যান্ডেড, এটা হচ্ছে বিষয়টি। যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এখানে, যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইলেক্টেড হয়েছেন এবং ট্রাম্প যেহেতু তার পলিটিক্যাল স্পিয়ারে নতুন, সেজন্য তার পলিসিগুলো শুধুই কথা, কিভাবে সার্থক করা যাবে সে সম্পর্কে আমরা যে দেখতে পাচ্ছি তাতে মূলত কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ফলে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে উনি বলছেন যে আমেরিকাকে কি আরো আমরা কালো করে ফেলবো কিনা, এবং আমরা কেন নরওয়েতিক লোক নিয়ে আসবো, এইসব কথাবার্তা বলছেন। আজকে যেমন আবার ন্যান্সি পলিসি যেমন বলেছেন যে ট্রাম্পের পলিসি হচ্ছে আমেরিকাকে আবার সাদা জারিতে পরিণত করা। এখন এই বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে এটা বলবেন সেটা হচ্ছে কথা, কিন্তু এখন যা দেখা যাচ্ছে বাই ফেসিং এভরি ফোর্সেস, এখন উনি যে কথাগুলো বলতে যাবেন সেটা হচ্ছে এই যে আমেরিকাতে যারা যারা এখন আছে তাদেরকে কিভাবে সিটিজেনশিপ দেওয়া যায়। আরেকটি হচ্ছে যে এখানে যে ফ্যামিলি ভিসা যেটা ছিল সেটা বন্ধ করবে, এবং সেটাতে বিশেষ করে যে সকল দেশ থেকে গত এই ২০, ১০, ১৭, ২৭ বছর যাবৎ যে বিভিন্ন দেশ থেকে যারা ইমিগ্রেট করেছে ইউনাইটেড স্টেটসে, তাদের যে ভাই বোন এবং বাবা মার যে আসার একটা প্ল্যান সেটা বন্ধ হয়ে যাবে, এবং তাতে যে সকল ক্রাইম আমরা দেখেছি ইমিগ্রেন্টদের মাধ্যমে হয় সেটার প্রধান কারণই হচ্ছে যে তারা ডিসকানেক্টেড হয়ে পড়ে, তাদের সমাজে রিকগনিশন থাকে না এখানে আসার ফলে, ফলে দেখে ডিস্টার্ব, তখন তারা বিভিন্ন রকমের উগ্রপন্থী পন্থে প্রবেশ করে।
তো চেইন ইমিগ্রেশন বন্ধ হলে তো এটা আরো বাড়বে তাহলে?
হ্যাঁ, এটা বাড়বে। যেমন ওই আমরা যেমন ওই উজবেকের সাইপভের যে বিষয়টা দেখছি, বিভিন্ন ভাবে বলা যেতে পারে। এক নম্বর হচ্ছে সাইপভ একজন শিক্ষিত ছেলে, ওয়েল ট্রেইনড, বাট এখানে এসে যেহেতু কাজ পাচ্ছে না সুতরাং সে ট্রাক ড্রাইভারি শুরু করে। এখন ট্রাক ড্রাইভারি করে কিছুদিন পরে তার তো সে দেখতে পাচ্ছে যে কোনোভাবেই সে তার যে মানসিক ইচ্ছা, সে যে একজন ইঞ্জিনিয়ার বা সে একজন টেকনোলজিস্ট, সে কাজে আর কোনোদিন যেতে পারবে না, ফলে সে একজন টেররিস্ট, এটাই মনে করলো যে এটা হচ্ছে আমার একটা উত্তম পন্থা।
আচ্ছা,
এই ঘটনাগুলো ঘটে থাকে।
আর একটি বিষয় হলো যে প্রেসিডেন্টের স্টেট অফ ইউনিয়ন ভাষণ প্রেসিডেন্টের নিজের এবং দলের ভোটারদের বা ওই দেশের জনগণের জনপ্রিয়তা বা সমর্থনের হার বাড়ানো কমানোর একটি মাপকাঠি বা যাই বলেন না কেন। তো এবার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আমেরিকানদের কাছে যে গ্রহণযোগ্যতার হার বা জনপ্রিয়তার হার সেটা আমরা জানি বিভিন্ন সূচকে দেখা গেছে কম। তো এই এই হার বাড়ানো কিংবা রিপাবলিকান দলকে জনপ্রিয় করা কিংবা এবছর কংগ্রেশনাল ইলেকশনে তো এইবার তার ভাষণের প্রভাব পড়বে, পড়বে কতটা পড়বে বা কি পড়বে না পড়বে আপনার কি মনে হয়?
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পপুলারিটি যেটা রয়েছে এটা যে গ্রুপের মাঝে আছে সেটা তার অক্ষুণ্ণ থাকবে, কারণ তারা তার উপরে অত্যন্ত বিশ্বাস করে এবং তারা একটা গ্রুপের মানুষ, কিন্তু তার জন্য অন্য বাহিরের গ্রুপ থেকে লোক নিয়ে আসা খুবই ডিফিকাল্ট হবে, এবং একমাত্র যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে এই ইকোনমি যদিও একটু ভালো এবং যদিও এখানে আনএমপ্লয়মেন্ট কমেছে, এটা হঠাৎ করে কমেনি, এটা গ্রাজুয়াল অনেকদিন যাবতই কমে যাচ্ছে এবং এটা চলছে, এবং সে যে সকল ক্রেডিট নিতে চাইবে এটা ঠিক হয়তো কাজ করবে না। আমাদের মতে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো এই যে আগামী ইলেকশনে ট্রাম্পের প্রভাব অত্যন্ত কমে যাবে, কিন্তু ট্রাম্প যে সকল লোক ট্রাম্পকে সাপোর্ট করে তাদের সাপোর্ট প্রায় ঠিকই থাকবে অথবা অল্প একটু কমতে পারে, কিন্তু তার একটা কোনো
খুব ভালো প্রভাব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না,
পড়বে বলে মনে আমাদের কাছে মনে হচ্ছে।
ডক্টর সরওয়ার জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর সিলেক্টিং মি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এখন শুনুন রোববারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 35তম পর্ব। রচনা ও উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত কয়েকটি অনুষ্ঠানে আমরা সৌদি আরব কেন্দ্রিক কট্টর ওয়াহাবিবাদ সম্পর্কে কথা বলছিলাম। বলছিলাম যে ইসলাম ধর্মে যে একটি সামূহিক গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে, যে সামাজিক ও সাংস্কৃতিক উদারতার জায়গা আছে, সেই জায়গাটি ক্রমশই সংকুচিত করেছে এই ওয়াহাবিবাদ। এরকম মতবাদ পোষণ করেন অনেকেই। আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার চাইতে যারা যান্ত্রিক কর্তব্য পালনে ব্যতিব্যস্ত এবং পান থেকে চুন খসায় যারা ক্ষুব্ধ হন, তারা মানবতাবোধকে অগ্রাহ্য করেন। কাজেই লক্ষ্য করা যায় যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা কেবলমাত্র তাঁদের লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যান, আর সেই কাজে বিচ্ছিন্ন বোধ করে গোটা মানব সমাজ। তাতে স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ কতখানি যথার্থ হয় সেটাও প্রশ্ন সাপেক্ষ। এ প্রসঙ্গে বলছিলেন ওয়াশিংটন স্টো সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন সৌদি আরবিয়ার নির্বাহী পরিচালক ডক্টর আলী আলিয়ামি।
And it is all control, total control and total exploitation and denial of the human rights and women rights and minority rights and...
আলিয়ামি বিশেষ করে সৌদি আরবের পরিপ্রেক্ষিতে বলছেন যে তারা এই ওয়াহাবি মতবাদকে তাদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করছে, আর এখানে গোটা বিষয়টাই পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত, সম্পূর্ণভাবে শোষণ করা হয় মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে। নারী হিসেবে, সংখ্যালঘু হিসেবে বঞ্চিত করা এবং ধর্মীয় সহিষ্ণুতার সম্মুখ অনুপস্থিতিও লক্ষ্য করার মতো। এই বিষয়টি এতটাই গেঁথে বসেছে তাদের মধ্যে যে তারা যে কোনো ধরনের ধর্মনিরপেক্ষতার বিরোধী, নতুন কোনো আবিষ্কার অনুসন্ধানেরও বিরোধী। এমনকি মানবাধিকারকেও তাঁরা পশ্চিমী আবিষ্কার বলে ইসলাম বিরোধী মনে করেন। তারা মনে করেন ইসলামের বদনামের জন্যই মানবাধিকার। এই ধরনের সর্বৈব মিথ্যা ধারণার বশবর্তী হয়ে তারা আল্লাহ, কোরআন ও শরিয়ার নাম ব্যবহার করে নিয়ন্ত্রণ করছেন মানুষকে। তবে উগ্রবাদের এই সব তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি ব্যবহারিকভাবে উগ্রবাদের সহিংস প্রয়োগ আমরা লক্ষ্য করেছি কেবলমাত্র মুসলিম বিশ্বে নয়, পশ্চিম দুনিয়ায়ও। তাহলে পাশ্চাত্য জগতের সবাইকে কি তারা ইসলাম ধর্মে দীক্ষিত করতে চায়? তা বোধ করি নয়। পাশ্চাত্যে উগ্রবাদের সহিংস প্রয়োগ প্রসঙ্গে ওয়াশিংটনে বসবাসকারী বিশিষ্ট নিবন্ধকার ও বিশ্লেষক জিয়াউদ্দিন চৌধুরী বলছিলেন,
এটার কারণ তাদের যে সমস্ত কার্যকলাপ করছে সেগুলো অনেকটা ভীতি সঞ্চারের জন্য, যে আমাদের কাজে তোমরা আমাকে বাধা দিচ্ছ, যদি করতে চাও আমাদের দেশে, মুসলমান দেশে যদি তোমরা এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাও তাহলে তোমাদেরকে একটা তার একটা প্রতিফল দিতে হবে এবং তোমাদেরকে আমরা যেকোনো ভাবে আক্রমণ করে এটা আমরা, এই হচ্ছে গিয়ে বর্তমান এই চিত্রটি।
তবে ভীতি সঞ্চারের পাশাপাশি এক ধরনের আদর্শিক ব্যাপারও যে এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে সেই কথাটি আমাদের স্মরণ করিয়ে দেন ডক্টর আলী আলিয়ামি।
It is happening, and what you see now, for example, the West, Western powers are now bombarding ISIS and other extremist groups all over the Muslim world, and extremists...
ডক্টর আলিয়ামি বলছেন যে ক্রমশই এই তাত্ত্বিক উগ্রবাদ এমন একটি মারাত্মক সহিংস রূপ ধারণ করেছে যে একে দমন করার জন্য পাশ্চাত্য শক্তিগুলো মুসলিম বিশ্বে আইসিস এবং অন্যান্য উগ্রবাদীর বিরুদ্ধে অভিযান চালায়। এদিকে পশ্চিমে বসবাসকারী একদল কট্টরপন্থী এমনকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকেও অমুসলিম এবং যেসব দেশ ধর্মনিরপেক্ষ সেই দেশগুলোতে শরিয়া আইন প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। আর তাই আলিয়ামি মনে করেন যে সভ্যতার সংঘাত এরই মধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলছেন এখন না হলেও শেষ পর্যন্ত এ নিয়ে বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে। আর ডক্টর আলিয়ামির মতে এই লড়াইটা হবে মুসলিম ও অমুসলিমের মধ্যে, তা তাদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক পদ্ধতি যাই হোক না কেন। আর সেজন্যই অমুসলিমরা ক্রমবর্ধমানভাবে ইসলাম এবং মুসলমানদের প্রতি এক ধরনের বিরক্তি প্রকাশ করছেন। আলিয়ামি মনে করেন এটা কেবল সময়ের ব্যাপার যে মুসলিম ও অমুসলিমের মধ্যে আরও রক্তপাত ঘটতে পারে, কারণ অধিকাংশ অমুসলিমরা মনে করছেন যে ইসলাম, শরিয়া ও মুসলমানরা তাদের সমাজ, অর্থনীতি, জীবন আচরণ, গণতন্ত্র সবকিছু ধ্বংস করতে বদ্ধপরিকর, আর কেউই চান না এরকম একটা ঘটনা ঘটুক। সেজন্যই বলা যেতে পারে যে সভ্যতার সংঘাত চলছে। তবে সভ্যতার সংঘাতের এই তত্ত্বের সঙ্গে অনেকেই সহমত নন, কারণ মুসলিম বিশ্ব কথাটাই একটি মিথ বলে মনে করেন অনেকেই। স্যামুয়েল হান্টিংটনও সভ্যতার সংঘাত বলতে মূলত সাংস্কৃতিক সংঘাতের কথাই বলেছিলেন। তবে যেমনটি অনেকেই বলেন যে শিল্প, সংস্কৃতি, ভাষা এসব দিক দিয়ে অভিন্ন মুসলিম বিশ্ব বলে কিছুই নেই। তাছাড়া উগ্রবাদ তো আর নতুন কিছু নয়, এবং এর সঙ্গে যে কেবল মুসলমানদেরই সংশ্লিষ্টতা রয়েছে তাও নয়। এদিকটি তুলে ধরেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিশ্র।
দেখুন, মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকেই উগ্রবাদ বিদ্যমান রয়েছে, এবং আজকে সারা পৃথিবীতে এটা ব্যাপ্তি তার প্রধান কারণ হচ্ছে যে আজকে সারা বিশ্ব এক অপরের সঙ্গে সম্পর্কিত হয়েছে, এবং এক অপরের সম্পর্কে তাদের ধারণা এবং তাদের যোগাযোগ আর দুটোরই আমূল পরিবর্তন হয়েছে। এর আগে যেহেতু কমিউনিকেশন এর অভাব ছিল, বা আজকের মতো দ্রুত কমিউনিকেশন সিস্টেম বা ব্যবস্থা ছিল না, সেই প্রযুক্তি ছিল না, তো তার ফলে যে কোনো ধরনের ঘটনা, যেটাকে যদি আমরা সহিংস উগ্রবাদের সঙ্গে যুক্ত করি, সেটা সীমিত ছিল এবং সেটা ভিন্ন ভিন্ন জায়গায় তার একটা নিজস্ব সক্রিয়তা ছিল। কিন্তু এই গ্লোবালাইজেশনের যুগে আজকে এই সমস্ত ধরনের ইন্টারেস্ট, স্বার্থ যাকে বলতে পারে, অ্যাসপিরেশন আর চাহিদা, এই দুটোরই কিন্তু একটা আন্তর্জাতিক ব্যাপ্তি ঘটেছে, এবং এই দুটোকেই পরিপূর্ণতা দেওয়ার জন্য বর্তমান বিশ্বে কিন্তু নানা রকম উপাদান হয়েছে, যার মধ্যে মুখ্য জায়গাটা হচ্ছে যে অনেক বেশি মানুষ তারা মনে করেন যে পৃথিবী কিভাবে হবে তার উত্তর তাদের কাছে রয়েছে, বা তারা সেটা জানেন, বা তাদের যেটা বিশ্বাস সেই বিশ্বাসে অন্যান্যদেরকে তারা বিশ্বাসী করতে চান, এবং তার জন্য তারা কোনো সময় মতাদর্শের আশ্রয় গ্রহণ করেছেন, কোনো সময় তারা রিলিজনকে, ধর্মকে ব্যবহার করেছেন, এবং অনেক সময় তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নির্লজ্জভাবে নিজেদের পজিশনটাকে আর্টিকুলেট করবার চেষ্টা করেছেন। এবং এর ফলে দেখা যাচ্ছে, বিশেষ করে গত প্রায় 3 দশক ধরে, যে সারা পৃথিবীতে উগ্রবাদ এবং চরমপন্থা আর দুটোরই ব্যাপ্তি ঘটেছে, এবং দুটোই আর কি পৃথিবীর বিভিন্ন অংশকে গ্রাস করেছে। এবং এর মূল জায়গাটা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতার অভাব, বা এখনো পর্যন্ত বিজ্ঞান যতদূর আর কি প্রগতি করার উচিত সেটা করেনি, বা যে সমভাবে সেটা পৌঁছে যাওয়া উচিত সেটা করা সম্ভবপর হয়নি, বা আমরা যারা জ্ঞানের আলোকে পৃথিবীকে দেখতে চাই বা যুক্তিকে সামনে রেখে পৃথিবীকে সংগঠিত করতে চাই, তারা এখনো আমরা অনেকটাই দুর্বল।
এই যে যোগাযোগের মাধ্যমের উন্নয়নের কথা বললেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, তার ফলাফল তো ইতিবাচক হবার কথা ছিল, কথা ছিল মানুষে মানুষে সৌহার্দ্য বৃদ্ধির। তাহলে এই আইরনি, এই পরিহাস কেন?
যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, যেটা আপনি সঠিকভাবেই জিজ্ঞেস করলেন, সেটা এক রকমের ইন্টিগ্রেশনের ফোর্স হিসাবে কাজ করছে। অর্থাৎ আমরা এক অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থার মাধ্যম দিয়ে, জ্ঞান বিজ্ঞানের এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে, বা বিজনেস ট্রেডের মাধ্যম দিয়ে, ট্রেড ট্যুরিজমের মাধ্যম দিয়ে এক অপরের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করছি, সেটা আর কি সবার মঙ্গলের জন্য। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এর ফলে লোকাল লেভেলে নানা রকম ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। আজকে যে কোনো জনগোষ্ঠীর পক্ষে এটা সম্ভব যে তারা তাদের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে তারা যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন। আজকে শ্রীলঙ্কার ঘটনা আর সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা শ্রীলঙ্কায় বসবাসকারী শ্রীলঙ্কার অরিজিনের মানুষ তাদেরকে প্রভাবিত করতে পারে এবং তারা শ্রীলঙ্কার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা তারা হয়তো গ্রহণ করতে পারে। আজকে বাংলাদেশে যে সমস্ত নাগরিকরা ভিন্ন ভিন্ন অন্য দেশে আছেন তারা তাদের দেশ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা বা তাদের তাদের যোগাযোগ বা তাদের পক্ষ থেকে কোনো রকম সাহায্য সেটা পজিটিভ কনটেক্সট হতে পারে, নেগেটিভ কনটেক্সট হতে পারে, সেটা হচ্ছে। এবং আজকে রিলিজনটাও সেটা কিন্তু একটা গ্র্যান্ড জায়গায় পৌঁছেছে। তার কারণটা হচ্ছে যে যেই সমস্ত দেশে ধর্মের অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা যে সমস্ত দেশে সরকার ব্যবস্থা ধর্মীয় চিন্তা ভাবনায় বিশেষ করে প্রভাবিত আর তারা আবার তাদের ধর্ম প্রচার প্রসার করবার জন্য আর তারা কিন্তু সেখানে পৃথিবীর অন্যান্য প্রান্তে তাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু পজিটিভ আবার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ।
আসলে বৈদ্যুতিন মিডিয়ার এই সম্প্রসারণ যেমন বর্তমান বিশ্বে কল্যাণ সাধন করছে তেমনি অকল্যাণেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। উগ্রবাদীরা বিজ্ঞান মনস্কতা মেনে নেন না বটে, কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে যে তারা বিজ্ঞানকে ব্যবহার করেন তাঁদের নিজেদের স্বার্থে। এ নিয়ে আরও অনেক কথা উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণের আগামী অনুষ্ঠানে আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।
এবার বিজ্ঞান জগতের খবরাখবর। 2018 সালটি চিকিৎসা ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ জিন বা বংশগতি গবেষণায় এক উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা হতে চলেছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জর্জ পুটসের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
2018 সালটি চিকিৎসা ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে, বিশেষত জিন বা বংশগতি গবেষণায় এক উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা হতে চলেছে। এই বছরই জিন প্রযুক্তির উত্তরণ গবেষণাগার থেকে বাস্তব জগতে প্রয়োগ হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু সুখবর আসতে শুরু করেছে, যার ফলে ধারণা করা হচ্ছে যে কর্কট বা ক্যান্সারের মতো দুরারোগ্য কঠিন রোগকেও খুব শীঘ্রই জয় করা সম্ভব হবে। লং আইল্যান্ডের বাসিন্দা 17 বছর বয়সী ক্রিশ্চিয়ান গার্ডিনিও টিভিতে সম্প্রসারিত আমেরিকা গট ট্যালেন্ট শীর্ষক অনুষ্ঠানটির একজন সেমিফাইনালিস্ট। কিন্তু আরেকটি কারণ তাকে এক বিশিষ্টতা দান করেছে, যা হলো তার এক জন্মগত ব্যাধি। সে অনেক অল্প বয়স থেকে দৃষ্টিশক্তিহীন। জিন থেরাপির সাহায্যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রাজ্যের ডাক্তারেরা এই সমস্ত ত্রুটিপূর্ণ জিনগুলিকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। আর এই প্রচেষ্টা শুধুমাত্র ক্রিশ্চিয়ান নয়, অন্যান্য রোগীদের ক্ষেত্রেও এই জিন থেরাপি প্রয়োগের চেষ্টা চলছে। ফিলাডেলফিয়া রাজ্যে অবস্থিত শিশু হাসপাতালের চিকিৎসক ডক্টর জিন বেনেট বলেন যে
When the correct copy of the gene is delivered to their retinas, they can begin to see.
জিন থেরাপির সাহায্যে যদি এই রোগে আক্রান্ত মানুষদের রেটিনাতে সঠিক জিনটির প্রতিস্থাপন করা যায়, তবেই কিন্তু এইসব মানুষেরা তাদের স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে পারে। পদ্ধতিটা অনেকটা এরকম, বংশগতির সঙ্গে সম্পর্কিত লম্বা পাকানো ডিএনএ অণুগুচ্ছগুলির মধ্যে ক্ষতিকারক নয় এমন কিছু জীবাণু বা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। এই ভাইরাসগুলির মধ্যেই সম্পৃক্ত থাকে জিন থেরাপির জন্য সংশোধনমূলক জিনটি। এই জিনটি রেটিনার মধ্যে আক্রান্ত টিস্যুগুলিকে ধারাবাহিকভাবে মেরামত করতে থাকে এবং এর ফলে রেটিনা বা অক্ষিপটের কোষগুলি বিস্তৃত হতে থাকে। এরপর সংশোধনমূলক ভাইরাসটির বিস্তার হতে থাকে এবং পরিশেষে অক্ষিপটকে সামগ্রিকভাবে এটি সারিয়ে তোলে। ইতালি এবং জার্মানির চিকিৎসকেরা জিন থেরাপির আর কোষ থেরাপি এই দুইয়ের সমন্বয়ে নতুন এক চিকিৎসা পদ্ধতির সাহায্যে সিরিয়ার একজন কিশোরের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এই ছেলেটি একটি জিন সংক্রান্ত
চামড়া রোগে আক্রান্ত হয়েছিল, যার থেকে তার সারা শরীরে যন্ত্রণাদায়ক ফোসকা পড়েছিল এবং সেগুলি ফেটে গিয়ে এক সাংঘাতিক কষ্টকর জীবন সে কাটাচ্ছিল। চিকিৎসকেরা ছেলেটির শরীরের অল্প চামড়া নিয়ে জিন থেরাপির সাহায্যে সেটিকে সঠিক জিনে পরিণত করেন এবং কোষের সাথে সেগুলির সমন্বয় ঘটিয়ে নতুন চামড়া সৃষ্টি করে সেটি ছেলেটির দেহের ক্ষতিগ্রস্ত চামড়ার উপর সংযোজন করেছিলেন। জার্মানির বখাম শহরে অবস্থিত শিশু হাসপাতালের চিকিৎসক ডক্টর টোবিয়াস রথার্ফট বলেন যে
এইভাবে চিকিৎসার ফলে ছেলেটি আবার তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে এবং এটাই আমাদের স্বপ্ন ছিল এবং তাতে আমরা সফল হয়েছি।
44 বছর বয়সী ব্রায়ান ম্যাডিউ দুরূহ এমন এক জেনেটিক অথবা বংশানুক্রমিক রোগের শিকার যার থেকে অতি অল্প বয়সী মানুষের মৃত্যু হয়। ব্রায়ান বলেন যে
রোগটা এতটাই দুরারোগ্য এবং এই রোগ নিয়ে আমি যে এত বছর অবধি বেঁচে আছি তাতেই আমার যথেষ্ট আনন্দ হচ্ছে।
CRISPR নামক এই চিকিৎসা পদ্ধতির সাহায্যে চিকিৎসকেরা ম্যাডিউয়ের লিভার অথবা যকৃতের কোষগুলি অন্তর্ভুক্ত জিনগুলিকে সারিয়ে তুলে সেগুলি আবার তার রক্তের মধ্যে ইনজেক্ট করে দেন। এইভাবে ত্রুটিমুক্ত কোষগুলি যকৃতে পৌঁছে অন্যান্য কোষগুলির পরিবর্তন করে সেগুলোকে আবার বরাবরের মতো সারিয়ে তুলতে সক্ষম হয়। সমালোচকরা অবশ্য বলেছেন যে জিন থেরাপি খুবই ব্যয়বহুল এক চিকিৎসা পদ্ধতি এবং এতে সাফল্যের সংখ্যাও খুবই কম। তবে গবেষকরা খুবই আশাবাদী এই কারণে যে এতদিনে বংশানুক্রমিক একটি রোগের স্থায়ী উপশমের জন্য একটি চিকিৎসা পদ্ধতি অন্তত খুঁজে পাওয়া গেছে।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
বাংলাদেশ বিগত কয়েক বছরে গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে যথেষ্ট শ্রম ও সম্পদ বিনিয়োগ করেছে। এসব পদক্ষেপের কারণে বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে তার সার্থক। বার্ষিক 6% টেকসই অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশকে দারিদ্র এবং বিশ্বব্যাংকের নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে বের করে এনেছে। আশা করা যায় যে 5 বছরের মধ্যে যখন দেশটি 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করবে তখন সম্পূর্ণ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করবে। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম 2018 উদ্বোধনী ভাষণে USAID মিশন ডিরেক্টর ইয়ানেনিয়া জেরুজালস্কি বলেন, বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে এটা কোনো অজানা বিষয় নয় এবং আমরা বিশ্বাস করি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রেও একই ধরনের উন্নয়ন সম্ভব। কিন্তু বাংলাদেশ যা অর্জন করেছে তা সুদৃঢ় করা এবং পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য এখন থেমে গেলে চলবে না। প্রথমত, বাংলাদেশকে অবশ্যই বিনিয়োগ, বিশেষ করে অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে উৎসাহ দেয়া অব্যাহত রাখতে হবে এবং আঞ্চলিক বাণিজ্যের বাধা বিপত্তিগুলো অবশ্যই দূর করতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করতে হবে, নীতিগত বিতর্কের জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে এবং সুশীল সমাজ ও গণমাধ্যমের সুবিবেচনা প্রসূত পদক্ষেপকে সীমিত করে যে আইন তা কার্যকর করা এড়িয়ে যেতে হবে। এই ধরনের সীমাবদ্ধতাগুলি সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা স্বরূপ। তৃতীয়ত, বাংলাদেশকে অবশ্যই তার তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে যাতে করে তারা গুণগত শিক্ষা এবং বিশ্লেষণাত্মক দক্ষতায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এবং সবশেষে, বাংলাদেশকে অবশ্যই সমাজের সকল স্তরে মহিলা ও মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে। USAID মিশন ডিরেক্টর ইয়ানেনিয়া ইয়ুরজালস্কি বললেন, আমরা লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ মনোযোগ দেবার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ চরম দারিদ্র থেকে লক্ষ লক্ষ মানুষকে বের করে আনার যে উল্লেখযোগ্য সাফল্য এরই মধ্যে অর্জন করেছে তা আরও বাড়ানোর দক্ষতা বাংলাদেশের আছে। এই কর্মসূচি কেবল অল্প কয়েকজনের জন্য, কিন্তু বৃহত্তর ভালোভাবে লক্ষ্য স্থির করে এবং আরও দক্ষ সরকারি কার্যক্রম হলেই এটিকে আমরা সবচেয়ে বেশি সম্ভাবনাময় হিসেবে দেখতে পাই।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শাহাদাত হোসেন সবুজ।
রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা আলেক্স নাভালিনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। মস্কোতে র্যালি থেকে তাকে আটক করা হয়। নাভালিন এক টুইট বার্তায় বলেছেন, আমাকে আটক করা হয়েছে। তিনি তার সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান করেছেন। রবিবার দিনের শুরুতে পুলিশ তার কার্যালয়ে আচমকা হানা দেয়। সরাসরি এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেখান থেকে তারা কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে। বিরোধী দলীয় নেতা আলেক্স নাভালিন বলেছেন, আসন্ন মার্চ মাসের নির্বাচন অবশ্যই বয়কট করতে হবে। রবিবার আফগানিস্তানে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। কাবুলে সরকারি ভবনের বাইরে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স দিয়ে ভয়াবহ হামলা চালানোর একদিন পর শোকে স্তব্ধ আফগান জনগণ নিহতদের স্মরণ করছে। আফগান কর্মকর্তারা বলেছেন, ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 103 দাঁড়িয়েছে। এছাড়াও 200 বেশি মানুষ মারাত্মক আহত হন। তালেবান এ ঘটনার দায়িত্ব স্বীকার করে। ভারতের প্রজাতন্ত্র দিবসে গত 26 জানুয়ারি তেরঙ্গা জাতীয় পতাকা যাত্রা নিয়ে উত্তরপ্রদেশের কাশগঞ্জে যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছে তা এখনও অব্যাহত। এ ঘটনায় শহরের বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
আজ সকালেও একটি দোকানে লাগানো হয়েছে আগুন। প্রশ্ন উঠেছে, শহরে নিশ্ছিদ্র পুলিশ পাহারা রয়েছে বলে দাবি করা হলেও এমন ঘটনা নতুন করে কিভাবে ঘটল? পুলিশ অন্তত এ ব্যাপারে 49 জনকে গ্রেপ্তার করেছে বলে খবর। কাশগঞ্জের সীমানা সিল করে দিয়ে 144 ধারা রুজু করা হয়েছে। গত 26 তারিখের ঘটনায় 16 বছরের এক কিশোরের মৃত্যু হয়। গতকাল তার শবের অন্তিম সংস্কারের পর ফের হিংসা ছড়িয়ে পড়ে। বেছে বেছে আগুন ধরানো হয় কিছু দোকানে, ফলে এক জায়গায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল সেখানে পৌঁছতে না পৌঁছতেই অন্য জায়গা থেকে আগুন লাগার খবর এসে পড়েছে। গতকাল বেশ কিছু বাসের উপরেও চলেছে হামলা। পরিস্থিতি দেখে গতকাল সন্ধ্যা থেকে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী। তবে এরপরেও কাশগঞ্জে 6টি দোকান, 3টি বাস ও বেশ কয়েকটি গাড়ির ওপর হামলা চলেছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
স্পেনের উচ্চ আদালত সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজেমেনের প্রেসিডেন্ট প্রার্থিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সাংবিধানিক আদালত বলেছে, দেশের বাইরে অবস্থান করে আঞ্চলিক সংসদে নেতৃত্ব তিনি দিতে পারেন না। গত বছর অক্টোবর মাসে কাতালানের স্বাধীনতা ঘোষণার পর রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহ করার অভিযোগ আনা হয় তার প্রতি। এরপর থেকেই পুজেমেন ব্রাসেলসে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার আঞ্চলিক সংসদে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেখানে তিনিই একমাত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, পলাতক অবস্থায় পুজেমন কাতালিনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিতে পারেন না। টেলিভিশনের এক সাক্ষাৎকারে ন্যাশনাল বর্ডার পেট্রোল কাউন্সিলের প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সর্বশেষ অভিবাসন আইন সংস্কারের প্রতি যে সমর্থন ব্যক্ত করেছে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত এক সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিহত হয়েছেন। পাকিস্তানি ও শান্তিরক্ষী কঙ্গোতে কাজ করছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, দক্ষিণ কিভু প্রদেশের বারাকা থেকে 96 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লুলিম্বা এলাকার কাছে সশস্ত্র একটি দলের আক্রমণে এক শান্তিরক্ষী নিহত, অন্য একজন আহত হয়েছেন। সুইস টেনিস তারকা রজার ফেদারার ক্রোশিয়ার তারকা মারিন চিলসকে হারিয়ে 6-2, 6-7, 6-3, 6-1 গেমে শিরোপা নিশ্চিত করেছেন। মেলবোর্নে অস্ট্রেলিয়া ওপেন 2018 শিরোপা ছিনিয়ে নেবার জন্য এই দুই খেলোয়াড়ই বেশ কাছাকাছি ছিলেন। তবে এই টুর্নামেন্টে শিরোপা জিতে সবচেয়ে বেশিবার 20তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদারার।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন টয়ার্স। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.